সাগর তত্ত্ব ত্রিমণ্ডল আমার স্নেহের নন্দনন্দন কালকে গিয়ে আমাকে যখন বলল যে আগামী করল তার গুরুদেবের আবির্ভাব আপনাকে আপনি অসুস্থ তথাপি যদি যে হরি কথা বলেন আমরা খুব খুশি। বর্তমান গৌড়ীয় বেদান্ত সমিতির আচার্য পরিব্রাজক আচার্য চিদম্বর স্বামী শ্রীমতী বেদান্ত বামন মহারাজ আমি যতটা জানি, যদিও সেখানে প্রত্যক্ষ আমি ছিলাম না, আমি সিদ্ধান্তি মহারাজ যিনি কেশব মহারাজের অসুস্থ লীলা অভিনয় কালেতে উপস্থিত থেকে এই গৌড়ীয় বেদান্ত সমিতির আচার্য নির্ণয় করে যান, তখন সিদ্ধান্তি মহারাজ উপস্থিত ছিলেন। তিনি আমাকে বললেন যে মহারাজের অবস্থা সুবিধা নয়, যখন তিনি শেষ সময়ে বলে গেছেন যে বামন মহারাজ আচার্য হবেন এবং বামন মহারাজের পরবর্তীকালে পর্যটক মহারাজ আচার্যের কাছে। এখন গৌড়ীয় বেদান্ত সমিতির আচার্য শ্রীপাদ বামন, আমরা দুজনে একসঙ্গে মায়াপুরে কাটিয়েছি, তখন ছেলে মানুষ আমরা, মায়াপুর তখন জঙ্গল, নরহরি দাদা এবং বিনোদ দাদা আমাদের অভিভাবক, তাদের কথা মতন উঠেছি বসে, আর তারা নাই, না থাকলেও তারা নিত্যধামে থাকলেও তারা প্রত্যক্ষ করছেন, তারা আমাদের মতন নন। অধুনা কতকগুলি লোক গৌড়ীয় মঠের আত্মীয় বলে পরিচয় দিয়ে অসিদ্ধান্তপূর্ণ কথা বলছে, সেগুলোকে অন্তত আমরা যতদিন বেঁচে আছি প্রভুপাদের শিষ্য তারা স্বীকার করব না। যেমন বলছে যে আচার্যের জন্মতিথিটা প্রতিপালিত নয়, যেদিন দীক্ষা নিয়েছেন সেদিন প্রতিপালিত, ভুল সিদ্ধান্ত, কখনোই ঈশ্বরের জন্মতিথি যেহেন পবিত্র, বৈষ্ণবের জন্মতিথি সেহেন পবিত্র। যারা গুরুদেবের জন্মটাকে জন্ম বলে ভেবে নিচ্ছে তাদের দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয়। জন্মটা হচ্ছে কর্মফলবাধ্য জীবের জন্ম, ভগবান বা বৈষ্ণবগণ যে জগতে আসেন এটা তাদের জন্ম নয়, এটা আবির্ভাব, আর যখন তারা চলে যান সেটা চিরভাব। তারা যে তিথিটাকে অবলম্বন করে আসেন সেই তিথিটা শিষ্যদের নিকট পরম পবিত্র তিথি এবং সেটা প্রতিপালনযোগ্য, প্রতিপালন করলে সেটা হরিভক্তি হবে, যা প্রতিপালন না করলে অন্যতা হবে। এই জন্য বলছেন আবির্ভাব চিরভাব বেদে মাত্র কয়, আবির্ভাব এবং চিরভাব, সূর্য উদিত হচ্ছেন মানে জন্মগ্রহণ করছেন এটা বলা ভুল, সূর্য চলে গেছেন, অস্তাচলে চলে গেছেন, তিনি মারা গেছেন এটা ভুল ছিল। আমাদের নিকট যখন এসে উপস্থিত হন তখন সেটা আবির্ভাব, যখন চলে যান সেটা চিরভাব। তারা আমাদের মতন জন্মানো না, আমাদের মতন মরে। এই জন্য জন্ম কর্ম জমে দিব্যম যো মান ব্যক্তি তত্ত্বত তত্ত্বা দেহম পুনর্জন্ম নৈকি মামি কিশোর। আমার জন্ম এবং কর্মটা দিব্যম, দিব্যম মানে অলৌকিক, তত লৌকিক, ব্যবহারিক নয়। একটা ব্যবহারিক, একটা লৌকিক, একটা পারমার্থিক। অর্থাৎ ব্যবহারিক এবং লৌকিকের সঙ্গে পারমার্থিকটাকে ঐক্য করে ফেললে পরে অপরাণ হইল। আজকে শ্রীবাদ বামন মহারাজের আশ্রিত যারা আছেন তারা ভাগ্যবান। গুরু তত্ত্বটি কি এইটা বুঝে নেবেন, নিয়ে চলবার চেষ্টা করবেন, যে যাই বলুক না। আমি বৃদ্ধ হয়েছি, চোখে দেখতে পাই না, অনেক সময় জিনিস জানা জিনিস মনে আসে না। সেই জন্য আজকে আলোচনা করবার জন্য আমি পরপর কয়েকটা পয়েন্ট আপনার বুঝবার চেষ্টা করি। বলছেন আদৌ গুরুপাদাস্ত কৃষ্ট দীক্ষাদি শিক্ষণম বিশ্রম্ভেন গুরু সেবা সাধু বর্তমানুবর্তমনম। প্রথম বলেছেন পরমার্থ পথের পথিক হতে পরে হতে হলে পরে ভগবানের কাছে যেতে হলে পরে আদৌ গুরুপাদাশ্রয়, অর্থাৎ প্রথমে গুরুপাদ পদ্ধতিকে আশ্রয় করতে হবে। আশ্রয় শব্দের অর্থ কি? দীক্ষা নিতে হবে। আর দীক্ষা শুধু নিলে হবে না, শিক্ষা গ্রহণ করতে হবে তার কাছে। আর কি? বিশ্বাসের সহিত গুরু সেবা করতে হবে যে হ্যাঁ আমি এর সেবা করলে পরে আমার কল্যাণ হবে, এই বোধটা রাখতে হবে। লৌকিক বা ব্যবহারিক নয়, পারমার্থিক বিশ্বাসটা রাখতে হবে। বিশ্বাস শব্দে কি বলছে? শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণে ভক্তি করিলে সর্বকর্মকৃত হয়, এটাকে বলছে বিশ্বাস। শ্রদ্ধা শব্দে বিশ্বাস, বিশ্বাসটা কিরকম না আমি আপনাদের কাছে উদাহরণ দিচ্ছি, আমি এক ঘন্টা বলবো আপনাদের, আমি উদাহরণ দিচ্ছি, যখন আপনারা এনেছেন বলব। কৃষ্ণ গোচারণ করছেন, গোচারণ করে ফিরে আসছেন, শ্রীরাম সুদাম দাম বসুদাম প্রভৃতি তারা আগে চলে এসেছে। কৃষ্ণ পিছন থেকে দেখছেন যে শ্রীরাম সুদাম দাম বসুদাম প্রভৃতি কালীয় দহের জল অঞ্জলি বলে পান করছে। কৃষ্ণ ছুটে এসে পেছনে এক থাপ্পড় দিয়ে বলছেন এই করছো কি তোমরা, এই জল বিষে পরিপূর্ণ, এর উপর দিয়ে পাখি চলে উড়ে গেলে সে পড়ে মরে যায়, আর তোমরা এই জল পান করছ, ঘুমাবে না, ঘুমাচ্ছে কেউ, তোমরা এই জল পান করছ, তোমরা যে মারা যাবে। তখন শ্রীরাম সুদাম দাম বসুদাম কি বলি গেলেন, কানাই এই প্রকার ঠুনকো বিশ্বাস নিয়ে তোমার সখারা তোমাকে ভালোবাসে না। আমরা জানি আমরা যা খাচ্ছি বিষ নয়, এটা অমৃত, আমাদের কানাই আমরা বিষ পান করতে পারি না, আমরা অমৃত পান, আর অমৃতই পান করছে আমাদের মৃত্যু হতে পারে। একে বলে বিশ্বাস। হবে গুরুপাদ পদ্মে বিশ্বাস রেখে অঞ্জলি দিলে, পুজো করলে, তার সেবা করলে, তার আদেশ প্রতিপালন করলে আমার কল্যাণ হবে, এই বিশ্বাসটাকে নিয়ে যে শিষ্য চলবে তার আত্মকল্যাণ। বিশ্বম্ভেন গুরু সেবা কিরকম? সাধু বর্তমান ও বর্তমান তিনি কি দেখাবেন? আমরা সৎপথেতে চলব, সেই সৎপথটার দ্রষ্টা হচ্ছেন তিনি, তিনি দেখিয়ে দেবেন। আমার হচ্ছেন গুরুতত্ত্ব, এটাকে ভালো করে বুঝতে হবে। আর কি বলেছেন, তসমাত গুরুম প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তম। কেন গুরু করবে? গুরু করাটা কি লৌকিকতা, ব্যবহারিকতা? গুরু করাটা না, জিজ্ঞাসু শ্রেয় উত্তম। এখানে দুটো শব্দ প্রয়োগ করেছেন, শ্রেয় আর উত্তম। কিরকম না, উত্তম শ্রেয়। হ্যাঁ, তো শ্রেয় বললে হবে না, উত্তম শ্রেয় বাস্তব কল্যাণ যেটা, তার জন্য গুরুপাদ পদ্মা আশ্রয় করতে হবে। সে গুরুটি কিরকম? শব্দে পরে তো নিষ্ঠা আস, শব্দ ব্রহ্মে এবং পরব্রহ্মে নিষ্ঠা আস। শব্দ ব্রহ্ম এবং পরব্রহ্ম একটাই, আইডেন্টিক্যাল, একটাই জিনিস। এই জগতের যে শব্দ সেটা হচ্ছে মেটেরিয়াল সাউন্ড, সেটা শব্দ ব্রহ্ম নয়। আর পরজগতের যে শব্দটা সেটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল সাউন্ড, অপ্রাকৃত শব্দ, সেইটি হচ্ছে শব্দ ব্রহ্ম। অতএব তিনি শব্দ ব্রহ্মেও নিষ্ঠাত, পরব্রহ্মেও নিষ্ঠাত। আমরা বুঝতে পারছি না, কিন্তু তিনি ভগবানের নিকটেই রয়েছে। এই উপলব্ধিটা থাকবে এই জন্য গুরুপদ আশ্রয়, তা না আর আর কিছুর জন্য নয়। সে গুরু কি লক্ষণ? অনেক লক্ষণ, অনেক কথা আছে, বলবো না, জানাবার জন্য বলছি। তিনি কিরকম? কৃপা সিন্ধু, কৃপার সমুদ্র, দয়ার সমুদ্র, সুসম্পূর্ণ। সেখানে কোনো অভাব আছে, অপূর্ণতা আছে আমার গুরুদেবেতে? এই বোধ শিষ্যের যেন না। সর্বসত্ত্বোপকারক, তিনি সকল সত্তার উপকারক। চিন্তা করবেন, তার কাছে যে যাবে তার কল্যাণ হয়ে যাবে। চিন্তা করুন, এই যে চেতন জীব, সে তো তার সংস্পর্শে গেলে কল্যাণ লাভ করবেই করবে, এমনকি জড়বস্তু পর্যন্ত। বলছেন যে গুরুর যে পাদুকাটা, সেটা জড় না চেতন? কিন্তু সেটা আমার প্রণাম করছি। কেন? যেহেতু গুরুর সংস্পর্শে গিয়েছে বলে সেটা প্রণম্য হয়ে। চিন্তা করুন, আর নিষ্পৃহ, তার কোন স্পৃহা নাই, তার কোন আকাঙ্ক্ষা। আর সর্বতঃসিদ্ধ, সর্ববিষয়ে তিনি সিদ্ধ, সর্ববিদ্যা বিশারদ, সমস্ত বিদ্যায় তিনি পারেন, সর্ববিদ্যার, সর্বসংশয় সচ্চেতা, শিষ্যের যাবতীয় সংশয়কে ছেদন করবার ক্ষমতা তার রয়েছে। শিষ্য একটা প্রশ্ন করল, গুরু উত্তর দিতে পারলেন না, তিনি গুরু নন। সমস্ত সংশয়কে ছেদন করবার ক্ষমতা তার রয়েছে, সর্বসংশয় সচ্চেত। আর অনলস, অলস না, তাহাকে বলা হইয়াছে গুরু। চিন্তা করুন, তিনি গুরু, সকলে গুরু হতে পারে না, তিনি গুরু। এখন এখানে বলবার তাৎপর্য আছে, অনেকে বলেন দীক্ষা গুরু এবং শিক্ষা গুরু সমান। আমি শিখাচ্ছি, শাস্ত্র শিখাচ্ছি, জিনিসটাকে আগে বুঝতে হবে ভালো করে। হ্যাঁ, সমান বলেছেন, কি বিচার আছে ভালো করে বুঝতে। শ্রীচৈতন্য চৈতন্য যারা পড়েছেন তারা জানলেন, নৈব পর্যন্ত পতিতং কবয়স্ত বেশ ব্রহ্মায়ু সাপিকৃত বৃদ্ধ মুদ স্মরন্ত যো অন্তর্বহিস্তনু ভৃতাম শুভম বিধুন্য নাচার্য চৈত্য বপুষা সবতী বর্ণ কি বলেছেন। যিনি চৈত্য গুরুরূপে ভেতরে রয়েছেন আমার ভেতরে, তিনি মহান্ত গুরুরূপে জগতে প্রকটিত। মেয়েটা ঘুমাচ্ছে, তাকে দুটি থাকবেন, ঘর ঘরে ঘরে গিয়ে চলে যাও। ভালো করে জিনিসটা বুঝবার চেষ্টা করবেন। কিরকম আমি আমার কোনো কথাটা বলবো না, শ্রী চৈতন্য চরিতামৃতে কি বলেছেন এই শ্লোকের সামঞ্জস্যপূর্ণ শ্লোক কথা সেটা বুঝবেন। শিক্ষা গুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ, এই দুই রূপ আগে শ্লোকের সঙ্গে মিল হচ্ছে কিনা দেখেন। অন্তর্যামী রূপে চৈত্য গুরু আর ভক্ত শ্রেষ্ঠ রূপে মহান্ত গুরু অর্থাৎ বিখ্যাত, এই দুটো রূপ তার বলেছেন। দীক্ষা গুরুকে জানি কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ, এই দুই রূপ অন্তর্যামী রূপে রয়েছেন আবার ভক্ত শ্রেষ্ঠ রূপে জগতে প্রবর্তিত। দীক্ষা অতএব তাকে যদি অন্যরকম কোনো বোধ করা যায় সুবিধা হবে না। কেউ কেউ বলছেন দীক্ষা গুরু অপেক্ষা শিক্ষাগুরু পূজনীয় প্রণম্য বলেছেন, ভুল সিদ্ধান্ত। কেন না, ভালো করে জিনিসটাকে বুঝতে হবে। দীক্ষাগুরু আর যত শিক্ষা গুরুগণ আছে কিনা সবার চরণ আগে কজিয়ে বন্দন। আগে দীক্ষা গুরুর কথা বলেছেন, তারপরে শিক্ষা গুরুর কথা বলেছেন, এসে বলে যাও জায়গাটাই। আগে দীক্ষা গুরুর কথা বলেছেন ভারতী, তারপরে শিক্ষা গুরুর কথা বলেছেন। দীক্ষা গুরুর একত্ব বলতে বলতে আমরা বলছি, লক্ষ্য করুন কথাটা, দীক্ষা গুরু আর যত শিক্ষা গুরুগণ, দীক্ষা গুরুর বহুত্ব এখানে দিয়েছেন না শিক্ষা গুরুর বহুত্ব দিয়েছেন? শিক্ষা গুরুর বহুত্ব, দীক্ষা গুরু এক, শিক্ষাগুরু অনেক হতে পারে। সকলকে কি শিক্ষাগুরু বলে স্বীকার করে যাবে? না, কখনো না, তো বলেন নাই। আমার যখন দীক্ষা হলো বাগবাজার মাঠে, দীক্ষা হরিনাম হয়েছিল মায়াপুর, যখন দীক্ষা হলো আমাকে সকলে প্রভু বলে ডাকতে পারে। আমার ব্রহ্মচারীর নাম ছিল রাধারমন, রাধারমনপুর রাধারমনপুর বলে ডাকতে পারে। তখন আমি ছেলে মানুষ ছিল, তো গুরুদেবের কাছে গেলাম, প্রভু অত প্রণাম করে বললাম, প্রভু এ কি হচ্ছে, আমাকে তো আগে রাধারমন রাধারমন বলে ডাকত, এখন আমাকে রাধারমন প্রভু বলছে। প্রভু তখন হাসলেন, গুরুদেব হেসে বলছেন, দেখো তোমাকে যে প্রভু বলছে তুমি মনে করো না তুমি প্রভু হয়ে গেছ, কিন্তু এটা বিধান দেওয়া হয়েছে কেন, পাশে তাদের অভিমান এসে যায়, গর্ব আসে, সেই গর্বটাকে খর্ব করবার জন্য গুরুর সেবক হয়ে মান্য আপনা এই শিক্ষাটা দেওয়া হয়েছে। তুমি মনে করো না যে তুমি প্রভু হয়ে, এখন আমার কোন গুরু ভাই আমাকে প্রশ্ন করছে যে বনমহারাজের শিষ্য বসে আছেন, আপনার শিষ্য বসে আছেন, যদি আপনার কোন গুরু ভাইয়ের শিষ্য, সে তিনি মারা গেছেন দেহরক্ষা করছেন গুরু ভাই, তার শিষ্য শিষ্য করছেন, এমন সময় যদি তার কোনো শিষ্য এসে যায় সে আপনাকে প্রণাম করবে কিনা, বনমহারাজকে প্রণাম করবে কিনা, আগে। আমি বললাম না, সে তার গুরুকে না, কিন্তু গুরুর কর্তব্য হবে সে বলবে যে না আমার গুরুবর্গরা বসে আছেন তাদের নাম। অতএব তার গুরুর আদেশে যদি সে এসে প্রণাম করে সে অপরাধ বাগি হবে না, কিন্তু যদি সে গুরুকে প্রণাম না করে আগে অপরাধে বাগি হয়ে যাবে। কিন্তু তার কর্তব্য হবে তাকে বলবার যে না আমার গুরুবর্গ প্রণাম কর। এইটা বিধি এবং বিধান। গুরুকে শ্রেষ্ঠ বলেই জানবে। অতএব দীক্ষা গুরু আর যত শিক্ষা গুরু যায়, এর মধ্যে আবার কথা কেশব মহারাজের শিষ্য যারা বড় বড় আছেন তারা বসে আছেন, তার মধ্যে একটা সেবক তীর্থমান কেশব মহারাজের শিষ্য আছেন ছেলে মানুষ বসে আছে। কারণ এরা যেমন সম্মানীয় হবেন সে কি সেই সম্মানটা পাবে? ব্যতিক্রম দোষ হবে নাকি সে সম্মানটা পাবে না? সেও শিক্ষাগুরুর মধ্যে গণ্য হয়ে যাবে না। শিক্ষাগুরুর মধ্যে গণ্যটা হচ্ছেন কে? যিনি গুরু বৈষ্ণব এবং ভগবানের সেবাটা শিক্ষা দিচ্ছেন তিনি শিক্ষা। যিনি গুরু বৈষ্ণব ভগবানের সেবা শিক্ষা দিচ্ছেন না তিনি শিক্ষাগুরুর মধ্যে গণ্য নয়। তার অসমিক তারা অভিমান মাত্র হবে, কিন্তু কার্য তো তার দ্বারা কিছু করলেন হবে না, কখনই হবে। এই শাস্ত্রে বলেছেন দীক্ষাগুরুই শিক্ষা, দীক্ষাগুরুই শিক্ষা। তিনি যখনই দীক্ষা দিচ্ছেন তখন তিনি শিক্ষা দিচ্ছেন অভিন্ন। আর যেসব শিক্ষাগুরু তারা গুরুর ন্যায় সম্মানের পাত্র নহেন। দীক্ষাগুরু বসে আছেন, শিক্ষাগুরু বসে আছেন, দীক্ষাগুরু আগে প্রণম্য, শিক্ষাগুরু পরে। বাবা কাকা দাঁড়িয়ে আছেন, আগে গিয়ে কাকাকে প্রণাম করে দেবে ছেলে, তা কখনো হয়। আগে পিতাই প্রণম্য, তারপরে কাকা। এই হলো শিক্ষা। এই সিদ্ধান্তকে মেনে চলতে হবে। এই জন্য বলেছেন একটা কথা বলি আপনার কাছে, বলবার কথা, গুরুতত্ত্বকে অবজ্ঞা করলে পরে শিষ্যের কখনো করবে ভগবান করবে। আমি একটা উদাহরণ আপনাদের কাছে রাখছি। রূপ গোস্বামী পাদের কাছে, সনাতন গোস্বামী রূপ গোস্বামী এরা জাগতিক বিচারে ভ্রাতা, আর জীব গোস্বামী ভ্রাতস্পুত্র। বল্লভাচার্য বৃন্দাবনে রূপ গোস্বামী পাদের কাছে গিয়ে বলছেন, শ্রী রূপ তুমি যে ভক্তির সামন্ত সেদিনকে গ্রহণ করে দেখেছ, অপূর্ব সুন্দর, কিন্তু একটা বড় দুঃখের বিষয়, বড় বেদনা লেগেছে, অনেকের লেগেছে, সেইটা তোমার কাছে বলবো। তুমি লিখেছ ভুক্তি ভুক্তি স্পৃহা যাবৎ পিসাচি হৃদিবর্ততে তাবৎ ভুক্তি সুখশাস্ত্র কথম অদ্ভুত হয়ে গত। আপনি ভুক্তি ভুক্তিটাকে পিসাচি বললেন, মুখ্য কামে দোকানে আছে তারা, এটা গালাগালি মনে করবে না, আপনার মতন একটা মহৎ লোক আপনি গালাগালি দিলেন। ছিল রূপ গোস্বামী পাদ তখন বলছেন, বল্লভাচার্য তাত্ত্বিক বয়সে বড় ছিলেন, দেখুন বৈষ্ণব কাকে বলে, আমাদের বৈষ্ণবতী তো ভাব কথা, আপনি যা বলছেন। বল্লভাচার্য সন্তুষ্ট হয়ে যমুনার পাড়ে চলে গেল, সেইখানে বসেছিলেন জীব গোস্বামী। কথাগুলো মন দিয়ে শুনবেন, জীব গোস্বামী পাদ পিছন পিছন নিলেন, নিয়ে যমুনার পারে গিয়ে বল্লভাচার্য প্রণাম করে প্রণাম করে বলছেন, কে বাবা তুমি? না আপনি একটু আগে যার কাছে গিয়েছিলেন, আমি তার শিষ্য। আমার নাম কি? আমার নাম কি বলছো বাবা তুমি? না আপনি যে আমার গুরুদেবের সিদ্ধান্তটাকে খণ্ডন করে আসলেন, এটা তো খণ্ডনের জিনিস নয়, তিনি তো ঠিকই লিখেছেন। বলে কেন, কিরকম? তিনি লিখেছেন ভুক্তি মুক্তি স্পৃহা যা বস পিশাচী জীবন্ত। তিনি ভুক্তি মুক্তিটাকে পিশাচী বলেননি, ভুক্তি মুক্তির স্পৃহাটাকে পিশাচী বলেছেন। নারীকে ঘৃণা করা হয়নি, কেউ যদি বলে নারীটা ঘৃণ্য না, কিন্তু নারীর প্রতি যে খারাপ ভাবটা সেটাই ঘৃণ্য, এটা বলা হয়। আপনি কি করে বললেন এটা যে ঠিক নয়? বল্লভাচার্য মাথা খুলে গেল, আবার ফিরলেন, ফিরে শ্রীরূপ গোস্বামী বলছেন, শ্রীরূপ না তুমি যা লিখেছো ঠিক, ওটা কাট পাচ্ছে। কেন প্রভু, আপনি তো এই বলে গেলেন না, আমার এই ভুলটা একটা প্রিয়দর্শন বালক আমার এই ভুলটা ভেঙে গেল। কে? জিজ্ঞাসা, এই ছেলেটি আমার, তুমি তো ভুক্তি নিচ্ছে প্রিয়াটা, প্রিয়াটাকে বাসনা বলে, একটা ভোগের বাসনাটাকে খারাপ বলা বলা আগেও আচ্ছা বললেন, এখন আছে কোনো সুন্দর দেখুন বাবা। যখন বল্লভাচার্য চলে গেলেন তখন জীবগোস্বামী বললেন, তোমার মুখ দর্শন করবো না, যাও বৃন্দাবনে বাসের যোগ্য। জীবগোস্বামীকে বলছেন, নিজের ভ্রাতার পুত্র আবার শিষ্য, তোমার এখনো অভিমান যায়নি? হ্যাঁ, তুমি আরো বড় একটা লোকটাকে এইরকম বলতে গিয়েছ? জীবগোস্বামী একটা কথা বললেন যে প্রভু আমি অন্যায় করিনি, চলে গিয়ে যমুনার মন্ডলগ্রাম কাছে এক জায়গায় ভজন করতে, আগে মাদুকুরি করে খেতেন ছেড়ে দিলেন, বসে বসে কেবল হরিনাম করেন, খাদ্য গ্রহণ করেন। সনাতন গোস্বামী ভ্রমণ দ্বাদশ ভ্রমণ করতে করতে সেখানে গিয়েছেন। ব্রজবাসীরা বলছেন, দেখুন একটি প্রিয়দর্শন বালক অপূর্ব দেখতে, সে এইখানে বসে হরিনাম করছে, খাদ্য গ্রহণ করে না, জীবনটা ত্যাগ করে দেবে জীবনে। আপনি তো দেখুন গিয়ে দেখেন, তুমি কি ব্যাপার, এরকম কেন করছি, তোমার তো জীবন শেষ হয়ে যাবে। তখন শ্রীজীব উত্তর করছেন, প্রভু দাদা বলছেন না, প্রভু গুরু কৃপাবিহীন যে গুরু কৃপা পেল না, গুরুদেব যাকে ত্যাগ করলেন তার জীবনে কি মূল্য আছে, তার মৃত্যুই ভালো। তো আমি মৃত্যুকে ইচ্ছে করি, কি হয়েছে কি বললেন, আমি গুরু নিন্দা সহ্য করতে পারি, সেই জন্য আমি প্রতিবাদ। গুরুদেব যখন আমার অসন্তুষ্ট হয়েছেন তখন আমার সরে আসাটাই ভালো, সরে এসেছেন গুরুদেবকে বৃদ্ধি নেই। সনাতন গোস্বামী তো বলতে পারতেন যে শ্রীজীব আমি যাচ্ছি গুরুদেব কাছে, বলবো তোমার শ্রীজীবকে একটা কথাও ফিরে সে রূপ গোস্বামীকে বলছেন, শ্রীরূপ জীব যে পাত্রাম ত্যাগ করতে পারে, তুমি তাকে কৃপা করো, দয়া করো তাকে। ছুটে গেলেন, জড়িয়ে ধরলেন, একে বলে গুরু নিষ্ঠা। চিন্তা করবার যোগ্য নয়, এগুলো দেখেছেন আমাদের কাছে প্রত্যক্ষ ভাবে দেখেছেন এসব সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত গুলোকে মেনে চলতে হবে, তবে না হবে, তাহলে আর কি করে হবে। সেই জন্য বললেন, আচার্যং মাং বিজানিয়াত নবমন্যত কর হিতি নমর্ত বুদ্ধা শুয়ে তো সর্বদেব মনে গুরু তত্ত্বটি জানবে ভগবান আচার্যকে আমার স্বরূপ জানবে, মানবি জানিয়া আমার মতন জানবে, হ্যাঁ নবমন্যত তাকে অবমাননা করবে, তাকে নিন্দা করবে না তা কেন সর্বদেব ময় গুরু, সমস্ত দেবতার যে শক্তিটা আছে শক্তিটা তো গুরু যেটা দেবতাদের সর্বশক্তি সমন্বিত হচ্ছেন কেন সর্বশক্তিমান ভগবানকে যিনি দিতে পারেন এরকম আর কেউ পারে না, দেবতারাও পারে না, তাদের ক্ষমতা নাই, সর্বদেবময় গুরু এই বিচারে তাকে দেখতে হবে। অতএব দীক্ষা গুরুরই প্রাধান্য দিয়েছেন এর চিন্তা করতে হবে। আদৌ গুরু পূজা, গুরু পূজাটা কার পূজা হচ্ছে, দীক্ষা গুরুর পূজা হচ্ছে না শিক্ষা গুরুর পূজা হচ্ছে, দীক্ষা গুরুর পূজা করতে হবে, শিক্ষা গুরু নয় দীক্ষা গুরুর পূজ্য, এইটাই বলেছেন। তারপরে কি বলেছেন, তুলসীদাস বলছেন গুরু আর গোবিন্দ দো খড়ে হ্যাঁ কিসকো লাগে পায়, বলছেন যো গুরু কো লাগে উসকো ভুল লাগে, গুরু এবং গোবিন্দ দুজন দাঁড়িয়ে আছেন, ভগবান আর গুরু দুজন দাঁড়িয়ে আছেন, কাকে প্রণাম করব আগে, আগে গুরুকে প্রণাম করব তারপরে যদি এই সিদ্ধান্ত থেকে থাকে শিক্ষা গুরু কি করে আগে প্রণম্য হবে গুরুর আগে, হতে পারে না, দীক্ষা গুরু অপেক্ষা শিক্ষা গুরুর বৈশিষ্ট্য হতে পারে না, যেখানে বৈশিষ্ট্য দেখেছেন দীক্ষা গুরু শিক্ষা, অতএব এই বিচার জানতে হবে গুরু তত্ত্বটি এইরকমই জিনিস। কেন কথা বলেছেন, সদগুরু পাও ভেদ বাতাও জব জ্ঞান করে উপদেশ, কয়লা কো ময়লা ছোড়ে জব আগ করে প্রবেশ, পুরো সব মুখস্থ আছে আমার কিন্তু আমি বুড়ো মানুষ ভুলে যাই বলে পয়েন্ট গুলি, সদগুরু পাওয়ে ভেদ বাতাওয়ে, সদগুরু কাকে বলছেন, ভেদ ভেদ মানে রাস্তা বেরিয়ে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে জ্ঞান করে উপদেশ, জ্ঞান উপদেশ এই জন্য অজ্ঞান অতি নিরন্দর জ্ঞান চক্ষুর উন্নীত জ্ঞান করে উপদেশ, কয়লা কো ময়লা ছোড়ে, কয়লাটা ময়লা কিন্তু যদি অগ্নি প্রবেশ করে তেমনি গুরুদেবের উপদেশ রূপ অগ্নি যখন শিষ্যের হৃদয়ের মধ্যে প্রবেশ করবে তখন হৃদয়স্থিত যে সমস্ত ময়লা রয়েছে কালিমা রয়েছে প্রবৃত্তিগুলো রয়েছে সেগুলো পুড়ে ছারখার করে দেবে, দিলে পরে তবে ভগবানকে দর্শন হবে, না তো দর্শন হবে না। এই জন্য ইংরেজিতে দুটো কথা বলছেন, ট্রান্সপারেন্ট অ্যান্ড ওপেক, যতক্ষণ ওপেক থাকছে অসত্য বস্তু সেখানে প্রতিফলিত হবে না, কোনো প্রতিচ্ছবি প্রতিফলিত হবে, কিন্তু যখন ট্রান্সপারেন্ট হবে তখন প্রতিচ্ছবিটা এসে উপস্থিত হবে। আমি বাংলাদেশে প্রচারে গিয়েছিলাম, সমস্ত জায়গায় প্রচার করে এসেছি, ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম দিনাজপুর নারায়ণগঞ্জ যশোর খুলনা প্রভৃতি, আমাকে একজন মুসলমান প্রশ্ন করেছিল যে মশাই ভগবান 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 করছেন হরি হরি করছেন আমরা আল্লাহ আল্লাহ করছি কিন্তু কই তাকে তো দেখা যায় না, তাকে তো দেখা যায় না, কোথায় আছে কে কি ব্যাপারে কি ব্যাপার, আমরা হরে কৃষ্ণ করছেন কিন্তু হরে হরে কৃষ্ণকে দেখেছেন কৃষ্ণকে দেখেছেন কি উত্তর দেব, আমি হ্যাঁ দেখেছি এরকম বুঝে যান। আমি লন্ডনে প্লে হচ্ছে, তোমার এখানে এইটুকু একটা টিভি বাক্স, সেখানে তুমি সেই প্লেটা দেখছো কি করে? লন্ডন থেকে ছবিগুলো এখানে কি করে আসলো? তাহলে ইথারের সাহায্যে সেখানে এমন ব্যবস্থা করা হয়েছে, সেখানে সে উপস্থিত হচ্ছে। তো তুমিও তোমার এটাকে টিভি করো, দেখবে গোলক থেকে ভগবান এখানে এসে উপস্থিত। At that time you can realize তুমি উপলব্ধি করতে পারবে, তাছাড়া উপলব্ধি করতে পারবে না। আমি একটা যুবতী নারীকে ভালোবাসি, সে এখানে নাই, বোম্বেতে আছে, বোম্বেতে থাকলেও সে আমার ভিতরে। তো ভগবানকে যদি সেইরকম প্রীতি করতে পারো, তো ভগবান তিনি গোলকে থেকেও তোমার হৃদয়ে থাকবে। ভগবান নিজে বলেছেন, সাধব হৃদয় মজ্জন সাধুরাং হৃদন্ত মদন্নত্তে ন জানন্তি না উঠে। সাধু আমার হৃদয়, আমি সাধু হৃদয়, আমি সব হৃদয় জানি না, আর সাধু আমার হৃদয় বলে। ঠিকই, তুমি সাধুর হৃদয় বলছো, তুমি প্রতিজীবে অন্তর্যামী রূপে রয়েছো বলে বলেছি যে, আমি অন্তর্যামী রূপে রয়েছি, কিন্তু সে দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি আমি। কেন? তার দুঃখ দেখে, জীবের দুঃখ দেখে আমি কষ্ট পাই, কিন্তু ভক্তের হৃদয়ে যে আমি থাকি কষ্ট পাই না, আমি আনন্দ। তার সেবা মন চিত্তবৃত্তিতে আমি আনন্দ পেয়েছি, এই বলেছেন। তারপরে বলছেন, যস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু তস্যইতে কথিতের ঝত্তা প্রকাশ। দেবতা যেমন ভক্তি, কোন অংশে কম, কোন অংশে কম হবে না। হ্যাঁ, ওরে এই রূপ সংসার ভ্রমিতে কোন জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বী, তাতে কৃষ্ণ ভজে করে, আন্ডারলাইন করুন, তাতে কৃষ্ণ ভজে করে গুরু রসে বন। কৃষ্ণ ভজন করবে, বলছে গুরুর সেবন, গুরুর সেবা করবে, মায়া জাল ছুটে পায় কৃষ্ণের চরণ। তবে তার মায়ার জালটা চলে যাবে, তখন কৃষ্ণের পার্থব্যতা সে পায়, তাছাড়া আর পার্থব্য পাওয়ার কোনো উপায় নাই। গুরুকৃপা ব্যতীত, গুরুকৃপা ছাড়া আর হবে না। সে গুরু কিরকম? রামা সামা গুরু হতে পারে না, না পা চলে এগম, মনসক করবো বেগম, জিহ্বা বেগম, উদর উপস্থ বেগম, এ তার বেগান যো বিষয় তো ধীরম সর্বামুপী গান পৃথিবী। বাক্য মনোবেগ ক্রোধ জিহ্বা বেগ, কি বলেছেন, এই ছয় বেগ যার সদা বসে রয় সেজন গোস্বামী করে পৃথিবী জয়। গোস্বামী শব্দে দুটো অর্থ করছেন, গো মানে গাভীর স্বামী, মানে সার এগুলো কামুক, আর গো মানে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের যিনি স্বামী হবে, ইন্দ্রকে যিনি কন্ট্রোল করেন তিনি গোস্বামী, গোদাস স্বামী, ইন্দ্রিয়ের দাস, তিনি পৃথিবী বিজয় করেন। তার সংস্পর্শতে গেলে জীবের কল্যাণ হবে। আতিনতি যথাস্তার ক্ষমতার স্থাপন স্বয়ং আচরতে তসমাত আচার্য, নিজের জীবনে আচরণ করে আপনি আসলে ধর্ম জীবের শিখা, আপনি না করলে ধর্ম শিখা। অতএব গুরু শাস্ত্রে সর্বত্র গুরুর প্রাধান্য দিয়ে যায়, ভগবান অপেক্ষা। আমাদের গুরুদেব বলতেন যে ভগবান যদি এসে বলেন আমি ভগবান, তাকে বলবো আপনি যেতে পারেন। গুরুদেব যখন এসে বলবেন দেখো ইনি ভগবান, তখন আমি মাথা টানো দিয়ে দেন, কবে অঙ্গুলি নির্দেশ করি মরে দেখাই, এই কথা স্পষ্ট রাখা। হ্যাঁ, কেন দেওয়া হয় শ্রীরূপমঞ্জুরি পদ যার ধর্ম সম্পন্ন, কি জন্য দেওয়া হয়? গুরুত্ব সম্বন্ধ নয়, ভালো করে বুঝতে হবে, তবে না হবে। অতএব আচার প্রচার দুটোই দরকার। এখন এই যে শিক্ষা গুরু আর এই মহান্ত গুরু দীক্ষা গুরু নিয়ে গোলমাল চলছে, অনেকে বলছেন দীক্ষা গুরু এবং শিক্ষা গুরু উভয় সম্মান সমসম্মান। আমি শিক্ষা গুরু, শিক্ষা গুরু সম্মান অসম্মানের সম্মান, কিন্তু দীক্ষা গুরুর সম্মুখে নয়। বলছেন চৈত্য গুরু তিনি দ্বিধা বিভক্ত হয়েছেন, কিভাবে যে তার শিক্ষা গুরু ওর মহান্ত গুরু, মহান্ত গুরুই শিক্ষা গুরু। গুরুদেব কি মন্ত্রটা দিয়ে তিনি খালাস হয়ে যাচ্ছেন? হ্যাঁ, কানে ফুঁকোটা দিয়ে তিনি তাকে শিক্ষা দিচ্ছেন না যে বাবা এইভাবে তুমি চলবে, এইভাবে তোমার জীবনটা তুমি পরিচালিত করবে? অতএব চৈত্য গুরু দেখ দে ক লেখুন, লেখুন শিক্ষা গুরু, খ শিক্ষা গুরু, দীক্ষা গুরুই শিক্ষা গুরু। আর যত শিক্ষা গুরু তারা কি কি শিক্ষা দেবেন? গুরুদেবের আনুগত্যে ভগবানের সেবা শিক্ষা দেবেন। কেউ যদি কোনো শিক্ষা গুরু গুরুদেবের আনুগত্যে ভগবানের সেবা শিক্ষা না দেন তিনি শিক্ষা গুরু নয়। কখনো শিক্ষা গুরু তিনি হতে পারেন কি শিক্ষা দেবেন তিনি? তার দ্বারা কি কল্যাণ হবে? তখন কোনো কল্যাণ হতে পারে না। তিনি বলবেন প্রসিজিওরটা বলবেন, বাবা এইভাবে চল, পথ দেখাবেন তিনি, তার কাছে যাও, গেলে তিনি করুণা করলে পরে তবে তুমি ভগবানকে দেখতে পাবে, নচেত তুমি ভগবানকে দেখতে পাবে না। এটা ভালো করে বুঝতে হবে। সেই জন্য বলেছেন কেন গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণ। কৃষ্ণের স্বরূপ কেন বলি? এর মধ্যে দুটি কথা অধুনা দুই ভাগে ভাগ হয়েছে। একদল তো গুরুকে এইভাবে দেখছেন, আরেক দল বলছেন গুরু হচ্ছেন সাক্ষাৎ ভগবান, আর ভগবান তো মানে মূর্তি ফুর্তির দরকার নেই, গুরুকেই বসিয়ে দিচ্ছে ভগবান। এটাও আমরা শিখ কেন শেয়ার করি না, সিদ্ধান্তটা বুঝতে হবে। কিং অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ অব দি কিং, রিপ্রেজেন্টেটিভ অব দি কিং, হি ইজ নট এ কিং। রাজার প্রতিভু এসেছেন, তিনি রাজ সম্মান পাবেন। রাজা আসেননি বলে রাজার প্রতিভু স্বরূপে যিনি এসছেন রাজ সম্মান পাবেন। ভাইসরয় রাজার সম্মানটা পাচ্ছে, কিন্তু ভাইসরয় রাজা না, রাজা না। তেমনি ভগবানের প্রতিভু হচ্ছেন গুরুদেব, হ্যাঁ, তার রিপ্রেজেন্টেটিভ হচ্ছেন গুরুদেব। সেই জন্য ভগবান বলেছেন, ভগবান নিজে বলেছেন, তসময় দিয়ম তত গ্রাহ্যম শত পূজ্য যথা জম, আমারই মতন সে পূজ্য পূজা করা হয়। কেন? তার কৃপা ব্যতীত আমাকে তুমি পাবে। অতএব এই যে গুরুদেব যে ভগবান, ইনি সেবক ভগবান, আর ভগবান হচ্ছেন সেদ্ধ ভগবান। গুরুদেব যদি স্বয়ং ভগবান হয়ে যান তাহলে এ শ্লোক হতো না, অখণ্ড মন্ডলাকার ব্যাপ্তং জেন চরাচরম তৎপদং দর্শিতং জেন দশম স্ত্রী গুরু ব্যাপক। তার পাদ পদ্মটা যিনি দেখিয়ে দেন তিনি হচ্ছেন শ্রী গুরুদেব। গুরুদেবকে রে পাটা বাড়ি দেখে দেয় যে আমি আমি ভগবান নাম্বার নিয়ে এখানে মাথাটা ঠোক, কখনো না। অতএব এই বিচারেতে আমরা গুরুদেবকে দেখি যে তিনি সেবক ভগবান, তিনি আমাকে ভগবানের পাদপদ্মে পৌঁছে দেবেন, এই জন্য যিনি তাপ ভগবানের পাদপদ্মে পৌঁছে দেওয়ার যোগ্যতা রাখেন না সেই গুরুকে গুরু বলে আমরা স্বীকার করি, দাবি করি। তার উদাহরণ আপনাকে দেখাবো, দেরি হচ্ছে না তো? উদাহরণ দিচ্ছি কি, হ্যাঁ, বামনদের দিয়েছেন বলিটা, এতটুকু হয়ে গেছে ভিক্ষা করেন, তিনি তার তিনি দান করবেন, দান করবেন বামনদেবের। এখন বামনদেব আগে আগে চলে যাচ্ছেন, ব্রাহ্মণরা সব দান গ্রহণ করতে চলছে, ব্রাহ্মণরা তো লোভী, দেখলে যে খুব একটা বাচ্চা চলে যাচ্ছে আগে কি না কি চেয়ে চেয়ে নেবে, আমরা সব পাবো টাবো না। ব্রাহ্মণদেরকে ধরে পিছন করছি, দেখ যখন ব্রাহ্মণরা গিয়ে পৌঁছলো বলির কাছে, তখন দেখে যে বামুনটি আর সামনে দাঁড়িয়ে আছে বলি, বলে এটাকে তো পিছনে ফেলে আসো, এটা সামনে এসে দাঁড়িয়ে দিচ্ছি ব্যাপার ঠিক না, আর কি চেয়ে টেয়ে নেবে শেষ খেলে আমরা কিছুই পাবো না। তখন বলি মহারাজ বলছেন যে আপনি কি চান, বলে আমি বেশি কিছু চাই না, আমার পায়ের ত্রিপাদ ভূমি আমি। তখন ব্রাহ্মণগুলো বিশ্বাস করে মানলো, বাবা পাঁচ ব্রাহ্মণ বোকা কোথাকার, ওর বেশি চেয়ে চেয়ে নিবি তোর পায়ের থেকে, তোর পাপ কতটুকু তুই শ্রীপাদ ভূমি বোকা। মানে বলি মহারাজ বলছেন দেখুন আপনি নিজের স্বার্থটা বুঝছেন না, তো বেশি কিছু চান আমি নিতে পারছি না, বলে না আমার বেশি কথা, আমার শ্রীপাদ ভূমি হলেই আমার কথা। সেই সময় শুক্রাচার্য গুরু এসে উপস্থিত, খুব মঙ্গে শোন যা তা গুরু নয় শক্তি আছে তার, করছো কি বলছি, বলছি না আমি গান করছি, একে চেনো তুমি, বলে আগে না তাকে চিনি না।